exclusively on FusionBD.com.
বৃহস্পতিবার রাত 12টা শুরু হয়ে গেল ভৌতিক 90.8 আর জি কমকের সাথে দুটো পর্যন্ত আপনাদের সাথে অবশ্যই থাকবো। পুরোটা সময়টা জুড়ে আপনাকে রহস্য বর্ণিত এমন সব ঘটনা শোনাবো যেসব ঘটনার ব্যাখ্যা আমার কিংবা আপনার পক্ষে দাঁড় করানোটা অনেক কঠিন হয়ে যায়। অ্যান্ড অফকোর্স এই সময়টা জুড়ে আপনার মন্তব্যগুলো আপনি আমাদেরকে জানাবেন, সেটার জন্য অপশন রয়েছে দুটো এই মুহূর্তে আপনার হাতে। সো প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে মেসেজ মাধ্যম, যে মাধ্যমে আপনি আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন, সেটার জন্য আপনাকে সেলফোনের মেসেজ অপশনে সবার আগে যেতে হবে, লিখে ফেলতে হবে AR স্পেস দিয়ে লিখবেন আপনার নেম, আরটি স্পেস দিয়ে আপনার লোকেশন, এন্ড দেন আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়। ফেসবুক মাধ্যম রয়েছে, যে মাধ্যমে অনেকেই আমাদের সাথে কানেক্টেড থাকেন এবং সেই মাধ্যমে আপনি কানেক্টেড থাকতে চাইলে facebook.com/ভৌতিক 90.8 সেই ঠিকানা চলে যেতে হবে এবং আমাদের পেজে লাইক দিয়ে যে মন্তব্য লিখুন নামক যে পোস্টটি আপনি পাবেন, আজকের পোস্ট ভৌতিকের পোস্ট, সেই পোস্টে আপনি কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুরা যাতে মিস না করে ফেলে। এই মুহূর্তে এশিয়ান রেডিওর ফ্যান পেজ রয়েছে, যে ফ্যান পেজ থেকে মূলত আমরা কমেন্টগুলো কালেক্ট করব এবং ভৌতিকের পেজ থেকে শুধুমাত্র ঘটনা সংগ্রহ করে থাকব। প্রিয় শ্রোতা, রাত দুটো পর্যন্ত যেসব ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব সেসব ঘটনার সত্যতা কিংবা মিথ্যার যে বিষয়গুলো রয়েছে সেসব যাচাই বাছাই করা কিংবা এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করবার জন্য কিংবা আপনার বিশ্বাস নিয়ে কথা বলবার জন্য আমরা এক্ষেত্রে আসিনি। আমরা শুধুমাত্র আপনাকে এমন কিছু ঘটনা লিখে পাঠাবো যেসব ঘটনার সম্মুখীন কেউ না কেউ কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভাবে হয়েছে। তো আজকে শুরুতে এই তিনটা সেগমেন্টের মধ্যে প্রথম যে সেগমেন্টটি থাকছে ভৌতিক সাহিত্য, সেই সেগমেন্ট দিয়েই শুরু করছি আজকের ভৌতিক 90.8। সো হিয়ার উই গো।
বছর আগে বর্ষাকালে বর্ধমান জেলার বলগনার কাছে এক গ্রামে গিয়েছিলাম। উপলক্ষ ছিল বিয়ে বাড়ি, বন্ধুর বোনের বিয়ে। এত দূর বলে কেউই যেতে রাজি হয়নি, রাজি না হওয়ার কারণও ছিল। একে বর্ষাকাল, তাই যাতায়াতের অসুবিধে। যে সময়কার কথা বলছি তখন এত উন্নত মানের রাস্তাঘাট বা যানবাহনের সুবিধে হয়নি, তার উপরে গ্রামে বিয়েবাড়িতে লোকজনের আধিক্যের জন্য থাকারও অসুবিধে হতে পারে, তাই অনেকেই যাবে স্থির করেও যেতে রাজি হল না শেষ পর্যন্ত। কিন্তু একেবারেই কেউ না গেলে তো খারাপ দেখায়, তাই আমি আর বলাই নামে আমাদের এক বন্ধু চললাম নিমন্ত্রণ রক্ষা করতে। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এলাম হাওড়া স্টেশনে, সেখান থেকে লোকাল ট্রেনে বর্ধমান। বর্ধমানে সর্বমঙ্গলা দর্শন করে একটা হোটেলে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দুপুরের বাসে বলগনা। বলগনায় বাস থেকে নেমে যে গ্রামে আমরা যাব সেই গ্রামের দূরত্ব হচ্ছে 7 মাইল। এ পথে যাতায়াতের জন্য একমাত্র গরুর গাড়ি ভরসা, নয়তো আচমকা গিয়ে পাওয়া যায় না। এ তো রিক্সা নয় যে ভাড়া খাটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। যাই হোক, আমরা যখন বলগনার মোড়ে বাস থেকে নামলাম তখন বেলা গড়িয়ে সন্ধে হয় হয়। আকাশ ঘন মেঘে ঢাকা, মেঘের মূর্তি এমনই যে এই নামে বুঝি, তাই কি যে করব কিছু ভেবে পেলাম না। বলাই বলল,
এখন ভেবে দেখ যাবে কিনা। আকাশের যা অবস্থা তাতে আমার মনে হয় আর না এগিয়ে এখান থেকে কেটে পড়ে চল। এই অচেনা জায়গার পথে কোনো লোকজন নেই, সন্ধে হয়ে আসছে, কাদার পথ, আর এগুলো দুর্ভোগের শেষ থাকবে না।
কথাটা ঠিক, তবে কিনা সত্যি সত্যি কি এত দূর এসে দুর্যোগের ভয়ে ফিরে যাওয়া যায়? তাই বললাম, তাতে কি, বর্ষাকালে বৃষ্টি হবেই, সব জেনেই তো ঘর থেকে বেরিয়েছি, এখন ভয়ে পিছলে কি করে হবে, অতএব দেরি না করে রওনা দিই, চল। চল তো চল, একটা দোকানে শেষবারের মতো দুজনের দুকাপ চা খেয়ে চলা শুরু করলাম। আগের বৃষ্টির কাদা এখনো শুকোয়নি, তার উপর আকাশে এই মেঘের ঘন ঘটা, কি যে কপালে আছে কে জানে। আমরা নিজেদের মধ্যেই কথা বলতে বলতে পথ চলা শুরু করলাম। লোকালয় ছেড়ে যখন আমরা ফাঁকা মাঠের মাঝখানে এসেছি তখনই শুরু হল বৃষ্টিপাত। প্রথমে বড় বড় ফোঁটা, তারপরই মুষল ধারায়। ছাতা মানল না, সেই দারুণ বৃষ্টিতে স্নান করে গেলাম দুজনে। বলাই বলল,
আমরা বোধ হয় 2 মাইল পথও আসেনি, এখনো কত পথ বাকি, কি করে যাবো রে ভাই?
আমিও তখন চুপসে গেছি, বললাম, তাই তো রে, বলগনাতে বলে কয়ে কারো বাড়িতে থেকে গেলেই হতো, এখন তো দেখছি আর এগোনোই যাচ্ছে না। শুধু যে বৃষ্টি তা নয়, সেই সঙ্গে কড়কড় করে বাজ পড়ার শব্দ, সন্ধ্যার ঘন অন্ধকার এবং মেঘের কালিমায় এক হাত দূরের পথও দেখা যাচ্ছে না, কালো কুটিল যাকে বলে। তাই পথে এমন কোনো জনমানুষ নেই যার কাছে একটু আশ্রয় প্রার্থনা করি বা পথ নির্দেশ পাই। সে যে কি বিপজ্জনক পরিস্থিতি তা বলে বোঝানো যাবে না। এইভাবে জলে কাদায় টালমাটাল হতে হতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ একসময় মনে হল আমাদের পিছু পিছু কেউ যেন আসছে। কে আসে এই অন্ধকার নির্জন রাতে? কে ও? কেমন এক অশরীরি আতঙ্কে বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আমরা দুজনেই ভয় পেয়ে থমকে দাঁড়ালাম। অমনি শুনতে পেলাম,
এ পথে নতুন মনে হচ্ছে?
আমি বললাম,
হ্যাঁ একেবারেই নতুন।
আশা হচ্ছে কোথা থেকে?
আমরা কলকাতা থেকে আসছি।
যাওয়া হবে কোথায়?
আমরা গ্রামের নাম বললাম, বলার সঙ্গে সঙ্গেই একটি বস্ত্রপাত আর সেই সঙ্গে বিদ্যুতের চমক। তারই ক্ষণ প্রভায় মুহূর্তের জন্য দেখলাম লোকটিকে, কালো বর্ষাতিতে ঢাকা দীর্ঘ উন্নত বলিষ্ঠ চেহারা, গায়ের রং এত কালো যে ছাতার কাপড় কেউ হার মানায়। ভদ্রলোক বললেন,
ওরে বাবা, ও তো অনেক দূর, এই দুর্যোগে যাবেন কি করে?
তাই তো ভাবছি।
লগন স্যার বাজার, বিয়ে বাড়ি বুঝি?
আগে হ্যাঁ, আমাদের বন্ধুর বোনের বিয়ে।
তা ওরা একটা গরুর গাড়ির ব্যবস্থা করে রাখেননি কেন?
সে দোষ ওদের নয়, আসলে আমাদেরই আসবার কোনো ঠিক ছিল না।
এইভাবে রাত দুপুরে গ্রামে ঘরে কেউ আসে? বিয়েটা কবে?
আগামীকাল।
তাহলে তো কাল ভোরে গেলেও চলবে।
কিন্তু আজকে রাত্রিটা কাটাই কোথায় বলুন তো?
ব্যবস্থা একটা করছি, এখন আসুন তো আমার সঙ্গে।
আমি বলাইয়ের দিকে তাকালাম, বলাই আমার দিকে। ছাড়ছে কপালে, আর যখন এগোনো সম্ভব নয় তখন এর আশ্রয় কিছুতেই ছাড়া নয়। আমরা সেই ভদ্রলোকের পিছু পিছু এক বিশাল বটগাছের নিচে এসে দাঁড়ালাম। তারপর বাধা রাস্তার ঢাল বেয়ে ছোট্ট একটি গ্রামে, মাটির দেয়াল, খড়ের চাল, ঘনবসতির গ্রাম। গোয়ালে গরুর চোখ চলছে, বৃষ্টিও সমানে চলছে। ভদ্রলোক একটি মেটে ঘরের দরজা খুলে আমাদের ঢুকতে বললেন। তারপর বললেন, একটু বসুন, এখনই আলোর ব্যবস্থা হচ্ছে। আমরা ভিজে পোশাকেই কাদামাখা পা নিয়ে ঘরের ভেতরে ঢুকলাম। তারপর অন্ধকারে হাতড়ে একটি তক্তাপোষ পেয়ে তাতে পা ঝুলিয়ে বসলাম। কিন্তু ভদ্রলোক সেই যে গেলেন, আর আসার নাম নেই। অনেক পরে ক্ষীণ একটু আলো দেখা গেল, মনে হল লণ্ঠন দুলিয়ে কেউ আসছে। সত্যি তাই, টেকো মাথায় বেটে খাটো একজন গ্রামের লোক এক বালতি জল, একটা গামছা আর হারিকেন নিয়ে ঘরে ঢুকল। লোকটি বলল,
নি পা ধুয়ে ভালো করে বসো, বাবু এখনই আসবে।
এই কথা বলে চলে গেল লোকটি। ঘরের সামনে দাওয়া ছিল, আমরা সেখানে পা দিয়ে কিট ব্যাগ থেকে শুকনো জামা কাপড় বের করে নিলাম। তারপর আলোটা একটা টেবিলের উপর রেখে তক্তাপোষের বিছানায় বসলাম গুছিয়ে। এই ভয়ঙ্কর দুর্যোগের রাতে এমন একটি আশ্রয় প্রত্যাশারও বাইরে। অনেক পরে ভদ্রলোক এলেন, সঙ্গে সেই লোকটি, হাতে বাটি ভর্তি মুড়ি আর গরম তেলে ভাজা, লোকটির হাতে চা। ভদ্রলোক বললেন,
আপনাদের অনেকক্ষণ বসিয়ে রাখলাম ভাই, কিছু মনে করবেন না, আসলে ঘরে কেরোসিন এক ফোঁটাও ছিল না, জোগাড় করতে দেরি হয়ে গেল।
বলাই বলল,
কিন্তু এই দুর্যোগে গরম তেলে ভাজা আপনি পেলেন কোথায়?
কেন, ঘরেই ভাজা হল, কুমড়ো, পোস্ত আর বেসন। বর্ষাকালে গ্রামের মানুষদের ঘরে সবসময় মজুদ থাকে। যাক, জুড়িয়ে যাওয়ার আগে খেয়ে নিন।
আমরা বিনা বাক্যব্যয়ে খেতে লাগলাম। ভদ্রলোক বললেন,
আশা করি আমার এই ঘরে রাত কাটাতে আপনাদের কোনো অসুবিধে হবে না। কাল খুব ভোরে বৃষ্টি থামুক আর না থামুক, আপনাদের রওনা করিয়ে দেব। এই জনাই গরুর গাড়িতে করে এগিয়ে দেবে আপনাদের।
আমি বললাম, তাহলে তো খুব ভালো হয়। কথা বলতে বলতেই ভদ্রলোকের মুখের দিকে তাকালাম আমরা। এমন মিষ্টি কথার লোক, অথচ চেহারা দেখলে মনে হয় কি রাস ভারী, বুকের ভেতরটা যেন ছেদ করে উঠে। ভদ্রলোক বললেন,
বৃষ্টি কমলেই আজ রাত্রেই পাঠাতাম আপনাদের, তবে কিনা এসব জায়গা তো ভালো নয়, তাই কাল ভোরেই যাবেন।
আমি বললাম,
ভোরে যাওয়াই ভালো, কেননা আমার আবার ভূতের ভয় খুব। এই গ্রামে অন্ধকার রাতে পথের মাঝখানে যদি কেউ দেখা দেন তাহলে তো গেছি।
ভদ্রলোক হেসে বললেন, আপনি ভূত বিশ্বাস করেন, আমিও করি, আগে করতাম না, এখন করি, আর সেই জন্যেই তো পথে ঘাটে যাতে কারো পাল্লায় না পড়েন তাই টেনে আনলাম এখানে।
বলাই বলল,
ঠিকই করেছেন, ওই যে আপনি বললেন আগে ভূতে বিশ্বাস করতেন না, এখন করেন, এর মানেটা কি? সেরকম কোনো অভিজ্ঞতা আপনার হয়েছিল?
ভদ্রলোক একটু সময় চুপ করে রইলেন, তারপর বললেন, হয়েছিল বই কি, আমার জীবনে ভূত দেখার অভিজ্ঞতা যা ঘটেছে তা শুনলে ভয় পেয়ে যাবেন।
আমি বললাম, তবু শুনি না, এই বর্ষার রাতে তেলে ভাজা মুড়ির সঙ্গে ভূতের গল্প ভালোই জমবে।
ভদ্রলোক আমাদের দুজনের দিকেই একবার ভালো করে তাকিয়ে বললেন, ওই যে দেয়ালে ছবিটা ঝুলছে, ওই ছবিটা কার বলুন দেখি? এতক্ষণ লক্ষ্য করিনি, এবার ভালো করে তাকিয়ে দেখে বললাম, একজন দারোগার।
ওই দারোগার সঙ্গে আমার চেহারা মেলে?
দুজনেই বিস্ময় প্রকাশ করে বললাম,
আরে তাই তো, এ তো আপনারই ছবি দেখছি।
হ্যাঁ, আমারই ছবি, তবে যৌবনে।
আমরা দুজনে ভদ্রলোকের মুখের দিকে চেয়ে রইলাম চমকপ্রদ কিছু শোনার আশায়। ভদ্রলোক বলতে শুরু করলেন, তিনি যা বললেন তা এই রকম,
আমার নাম জলধর দত্ত, জলভরা মেঘের মতনই চেহারা আমার, আমায় দেখলে অনেক খুনের আসামিরও বুকের রক্ত জল হয়ে যেত। কাল ভোরে যে গ্রামের দিকে রওনা হবেন আপনারা, অনেকদিন আগে সেই গ্রামের একটি ঘটনার কথা আপনাদের বলব। আমি তখন এই অঞ্চলে নতুন এসেছি। একদিন সন্ধেবেলা থানায় বসে এক প্রবীণ ভদ্রলোকের সঙ্গে গল্প করছি, এমন সময় দুজন লোক এসে খবর দিল ওদের গ্রামে বিষয় সম্পত্তির ব্যাপার নিয়ে দু ভাই নাকি নিজেদের মধ্যে মারামারি করে অবশেষে দুজনে আত্মঘাতী হয়েছে। শুনে মেজাজটা গেল খারাপ হয়ে। এই ধরনের কেস এলে কোনো পুলিশ অফিসারই শান্তিরক্ষার দায় এড়াতে পারেন না। আদৌ কোনো আত্মহত্যা না কেউ খুন করে ঘটনা সাজাচ্ছে তাই বাকি বলতে পারে, অতএব যেতেই হলো। এইভাবে রাত করে যাওয়ার ব্যাপারে প্রবীণ ভদ্রলোক আমাকে অনেক বাধা দিলেন, বললেন,
গেলে কাল সকালে যাবে, এই রাত দুপুরে কখনো না, একে এই সমস্ত অঞ্চল ভালো নয়, তার উপর আপনি পুলিশের লোক, কার মনে কি আছে কে যাবে।
আমি তার কথা না শুনেই রওনা দিলাম, বললাম, পুলিশের লোকের প্রাণের ভয় থাকলে কি চাকরি করা চলে? তাছাড়া আমার নাম জলধর, জল ভরা মেঘ আমি, কেউ কিছু করতে এলে ভাসিয়ে দেব তাকে। এই বলে আমার কনস্টেবল জনাকে নিয়ে ওদেরই গরুর গাড়িতে চেপে রওনা হলাম ওদের সঙ্গে। তখন গ্রীষ্মকাল, তাই পথযাত্রায় কোনো অসুবিধে হল না। যাই হোক, গ্রামে পৌঁছতে রাত অনেক হয়ে গেল। গিয়ে দেখলাম ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধার একটি দল একটি ঘরের সামনে ভিড় করে আছে। আমি গিয়ে ঘরের শিকল খুলে ভেতরে তাকিয়ে শিউরে উঠলাম। রক্ত মাখা দুটো দেহ ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে ঝুলছে। লোক দুটোকে আমার খুবই চেনা বলে মনে হল, কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না কোথায় এদের দেখেছি। যাই হোক, এই ধরনের লাশকে তো পোস্টমর্টেম করতেই হবে, তাই গ্রামবাসীদের সাহায্য নিয়ে লাশ দুটোকে নামিয়ে আরেকটি গরুর গাড়িতে চাপিয়ে আবার ফিরে আসার প্রস্তুতি নিলাম।
ওদের পরিবারের দুজন লোককেও সঙ্গে নিলাম লাশের পাহারায়। ফিরে আসছি আর বারবার মনে করবার চেষ্টা করছি কোথায় যেন দেখেছি লোক দুটোকে। এমন সময় জনা বলল,
আমি চিনেছি বাবু, আমার খুব ভয় করছে, এই রাত দুপুরে না এলেই পারতেন।
আমি বিস্মিত হয়ে বললাম, তুই চিনেছিস, এরা কারা?
ভুলে যাচ্ছেন কেন, সন্ধেবেলা এরাই তো আমাদের থানা থেকে ডেকে আনলো।
এইবার মনে পড়েছে, সত্যি তো, কিন্তু এমন বিস্ফোরণ আমার কেন হল? আমার মতন লোকেরও শীত দাঁড়াই তখন ঠান্ডা স্রোত হয়ে গেল একটা। লোক দুটোকে গরুর গাড়ি থেকে নামার পর আর তো দেখিনি। আমাদের এই চাপা কথাবার্তা গাড়োয়ানের কানে গেল কিনা কে জানে। হঠাৎ গাড়ির গতি থেমে গেল। বললাম, কি হল, থামলে কেন, চালাও।
একটু চা টোস্ট হয়েছে বাবু, গলাটা একটু ভিজে নি।
এখানে চা পাবে কোথায় এই ফাঁকা মাঠে এত রাতে?
এখানে তো চা পাবো বাবু, ওই দেখুন।
চেয়ে দেখলাম দূরের একটা চালা ঘরে টিম টিম করে আলো জ্বলছে। গাড়োয়ান পেছনের গাড়ির লোক দুজনকে ডেকে নিয়ে চা খেতে গেল। যাওয়ার আগে বলল,
আপনারা খাবেন বাবু?
বললাম, না, তোমরাই খাও, আর একটু তাড়াতাড়ি করো। ওরা চলে গেল। পরক্ষণে যা দেখলাম তা সত্যি ভয় পাওয়ার মতন। দেখলাম পেছনের গরুর গাড়ি থেকে সেই লাশ দুটো দড়ির বাঁধন খুলে দিব্যি উঠে ওদের সঙ্গে চা খেতে চলে গেল। সে গাড়িতে কোনো গাড়োয়ান ছিল না, এই গাড়ির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল সেটা। সে যাই হোক, ভয়ে আমাদের অন্তরাত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হল। তখন আমরা সবিস্ময়ে ভালো করে তাকিয়ে দেখলাম সেই দুজনই দিব্যি হেসে হেসে গল্প করতে করতে চা খাচ্ছে। এই দৃশ্য দেখার পর আর গরুর গাড়িতে থাকা নয়, আমি ইশারায় জনাকে নামতে বলে নিজেও নামলাম। তারপর ওদের নজর এড়িয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চললাম মাঠের উপর দিয়ে। একটু পরেই দেখি গরুর গাড়ি দুটো লরির গতিতে ছুটে আসছে আমাদের দিকে। গরু দুটোর চোখ জ্বলছে, কি ভয়ঙ্কর দৃশ্য! জলধর বাবু তার গল্প এই পর্যন্ত বলেছেন। এমন সময় জনা এলো ভাতের থালা হাতে, বলল,
ওসব গল্প আর না, এখন খেয়ে নেন দেখি, নিয়ে শুয়ে পড়ুন তাড়াতাড়ি, তাও খুব ভোরে উঠতে হবে।
বৃষ্টি তখন থেমে গেছে। আমরা জলধর বাবুকে বললাম,
তারপর?
জলধর বাবু বললেন, তারপর আর কি, নিন খেয়ে নিন, ওই গল্প কাউকে বললে জনাটা খুব ভয় পায়। গল্প শুনে ভয় আমাদেরও যে পায়নি তা নয়, তবু কৌতূহল হচ্ছিল। যাই হোক, আমরা চটপট খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। জলধর বাবু বললেন, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, জনা আপনাদের পাহারায় থাকবে, কোনো প্রয়োজন হলে ডাকবেন, বাইরেটাই থাকবে ও। আমরা শুয়ে পড়লাম এবং সারাদিনের ক্লান্তির জেরে ঘুমিয়েও পড়লাম। পরদিন খুব ভোরে অন্ধকার থাকতেই জনা এসে ডেকে তুলল আমাদের। জলধর বাবু এলেন, আমরা তার কাছ থেকে বিদায় নিয়ে জনার গরুর গাড়িতে চেপে রওনা হলাম গন্তব্যস্থলের দিকে। ভোরের আলো যখন আরো স্পষ্ট হয়ে আসছে তখনই একটা গাছতলায় গাড়ি থামিয়ে জনা বলল,
এইটুকু পথ, এবার আপনাদের হেঁটেই যেতে হবে বাবু, ওই দেখা যাচ্ছে গ্রাম, ওই গ্রামে আমি আর যাব না।
কেন যাবে না তা জানি, আসলে ওই গ্রামের সেই অভিশপ্ত রাতকে আজও ভুলতে পারছে না ও। আমরা দুজনেই গাড়ি থেকে নেমে বললাম,
বেশ তো, অসুবিধা থাকে যেও না, এটুকু পথ হেঁটেই চলে যাব আমরা। কিন্তু সে রাতে শেষ পর্যন্ত কি যে হল সেটুকু জানার দরকার ছিল যে।
জনা বলল,
শুনলে ভয় পাবেন না তো?
না, কাল রাতে জলধর বাবুর মুখে অত কিছু শুনেও কি ভয় পেলাম?
সে রাতে আমরা ওদের হাতে প্রাণ হারিয়েছিলাম।
আমাদের দুজনের গায়ের কাটা দিয়ে উঠল এবার সর্বনাশ।
একই শুনছি, জলধর বাবু, জনা, এরা তাহলে কারা?
আমরা নড়াচড়া ভুলেও দাঁড়িয়ে রইলাম। তাই আমাদের বিস্ময়ের ঘোর কাটল যখন, তখন জনাও নেই, গরুর গাড়ির চিহ্নও নেই।
কি ভাগ্যিস, একটু একটু করে দিনের আলো ফুটে উঠেছিল তখন, না হলে এই অন্ধকার গাছতলায় কিছু হতো কে জানে।
এরপর আমরা নিরাপদে গ্রামে পৌঁছলাম এবং বন্ধুর বাড়িতে গিয়ে যোগ দিলাম ওদের অনুষ্ঠানে। বন্ধু তো বেজায় খুশি আমাদের পেয়ে। তবে গত রাতের ওই চরম অভিজ্ঞতার কথা আমরা ভুলেও বলিনি ওদের।
সেই রনি ভাইয়ের কণ্ঠে পুনরায় ভৌতিকের নতুন গল্প চলে এসেছে। হোপফুলি যারা ভৌতিকের সাথে সবসময় থাকেন, নেক্সট উইক পর্যন্ত একটু অপেক্ষা করবেন। SMS মাধ্যমে জয় করতে চাইলে এই মুহূর্তে আপনার মন্তব্য জানাতে চাইলে সফলার মেসেজ অপশন আপনাকে চলে যেতে হবে, লিখে ফেলতে হবে AR স্পেস আপনার নেম লোকেশন, দেন আপনার কথাবার্তা সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। সামি, রিয়াদ, ফাহিম, সুবর্ণা, মাহি এন্ড ফয়সাল সেন্ট্রাল রোড থেকে বলছেন, এন্ড উই লাভ ভৌতিক ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস, এন্ড হোপফুলি সব সময় আমাদের সাথেই থাকবেন। আমাদের সাহেব আমাদের সাথে রয়েছেন কালীগঞ্জ থেকে, শুনছি ভয় লাগছে, কোন উপায় নাই, সিদ্দিক বাজার থেকে তিনি আমাদেরকে বলছেন ভেরি নাইস স্টোরি, এন্ড সবুজ আমাদেরকে তিনি বলছেন ঢাকা থেকে, কিছু একটা আপনি ইউ ক্যান ফিল, মন্না রয়েছেন রংপুর থেকে, কোনো ভাই রাজু ভাইয়ের সাহিত্যটা অনেক বেশি ভালো ছিল, এন্ড অফকোর্স উই উইল ট্রাই টু মেক ইট মোর বেটার, এন্ড রনি ভাইয়ের কণ্ঠে হোপফুলি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। যেমনটা বলছিলাম, ঘটনা যদি যারা জানেন, যারা অভিজ্ঞতা ফেস করেছেন, তাদের জন্য কিন্তু রয়েছে অপশন আমাদের কাছে, ঘটনা লিখে ফেলবেন এবং সে ঘটনা আমাদেরকে পাঠিয়ে দেবেন facebook.com/bhautik90.8 সেই ঠিকানায়। অবশ্যই আমাদের পেজটি রয়েছে শুধুমাত্র ভৌতিক নামে, যার বানানটি হচ্ছে BHOUTIK, আরেকটিবার বলছি BHOUTIK, এই বানানে পেয়ে যাবেন আমার ব্র্যান্ডের পেজটি, যে পেজে আপনারা এই মুহূর্তে চাইলে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। আর যারা ইনবক্স করছেন ঘটনার বাইরে কমেন্ট, তাদেরকে বলছি কমেন্ট ইনবক্স করবেন না, কমেন্ট পড়াটা একেবারে সম্ভব হয় না। ফেসবুক মাধ্যমে অনেকগুলো বন্ধু আমাদের সাথে রয়েছেন, কায়সার আহমেদ সাথে আছি, অনেক এক থেকে এমনটা জানিয়েছেন কামরুজ, যেমন শুভ তিনি বলছেন যে ওয়াও, আহমেদ কাউসার তিনি বলছেন যে ভালো আছি কিনা, ভালো আছি রয়েছেন আমাদের সাথে আহমেদ কাউসার, তিনি সালাম জানিয়েছেন। রায়হা রাহাজুল ইসলাম তিনি বলছেন যে সাথেই আছি, রয়েছেন রুহুল আমিন তিনি বলছেন আমি আর আমার ছেলে আছি, আমার ছেলের বয়স 3 বছর, আমরা টিউশন শুনছি, অনেক ভয় লাগছে, ভালো লাগছে। এস জে ইসলাম তিনি বলছেন ভৌতিক ইজ দ্য বেস্ট, আহমেদ মুন্না তিনি আমাদের সাথেই রয়েছেন, কালীগঞ্জ ভাটা ডাঙ্গা ঝিনাইদহ থেকে আমাদেরকে একজন SMS করেছেন, তিনি বলছেন যে কনক ভাই, ইয়েস কনক ভাই আছি আপনাদের সাথে, রয়েছেন আমাদের সাথে আহমেদ সৌরভ। আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি ঘটনা, ওয়েল সে ঘটনাটা আই থিঙ্ক আপনি যদি নিজে লিখে ইনবক্স করেন সব থেকে বেশি ভালো। সোহাগ হোসেন তিনি বলছেন অ্যাম্বুলেন্স বা শ্মশানের ঘটনা শুনতে যাচ্ছেন আপনি, অ্যাম্বুলেন্স কিংবা শ্মশানের ঘটনা আছে কিনা আজকে ঠিক জানি না, যদি থেকে থাকে অফকোর্স আমরা সেটা প্লে করব এবং চেষ্টা করব সে ধরনের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য। যদি না পাই তাহলে যাদের কাছে রয়েছে তারা অবশ্যই ঘটনা লিখে পাঠাবেন। প্রোগ্রামটা এখন ভৌতিক সাহিত্য রিপিট হচ্ছে এমনটা আপনি বলেছেন। আমিনুর আরিফুর রহমান জিতু, ইয়েস আপনি ঠিকই ধরেছেন, রিপিট হচ্ছে। নেক্সট উইক থেকে কিন্তু আমরা নিউ ভৌতিক সাহিত্যে চলে যাবো, সো হোপফুলি আমাদের সাথেই থাকবেন। আর যে ইমন বলছেন, শুনছি ভৌতিক হসপিটাল থেকে এখন যদি ভূতের ফ্লেভার পাচ্ছেন আপনি। রুহুল আমিন তিনি আমাদেরকে বলছেন, আসসালামু আলাইকুম কনক ভাই কেমন আছেন, আমি রুহুল আমিন ফ্রম মালয়েশিয়া ব্রাদার, আই লাভ ইউ, লাভ ইউর শো অ্যান্ড লাভ এশিয়ান রেডিও, এমনটা আপনি জানিয়েছেন। এক্স স্কাই মুন তিনি আমাদেরকে সালাম জানিয়েছেন। ভূতের গল্প যারা শুনতে পছন্দ করেন এবং ভূতের মুভি সিনেমা যারা দেখতে পছন্দ করেন তাদের জন্য অনেক মুভি রয়েছে, সেসব মুভি রিভিউ দিব। বাট লাস্ট যে মুভিটা আমি সবসময় সবাইকে সাজেস্ট করেছি এবং আমি নিজেও দেখেছি, গেট আউট, যেটা কোনো ভূতের মুভি মূলত না। অ্যান্ড আই এম সরি ফর দ্যাট, সবাইকে রং ইনফরমেশন দেবার জন্য। হোপফুলি নেক্সট টাইম যে মুভি রিভিউগুলো দিব সেই মুভিগুলো থেকে হরর মুভির রিভিউ দেওয়ার চেষ্টা করব। মোমো মিরপুর থেকে আমাদেরকে এসএমএস করেছেন, আপনি যদি চান তাহলে স্টোরি লিখে পাঠাতে পারেন। মিরপুর থেকে যিনি বলছেন, দ্য স্টোরি ইজ রিয়েল স্পুকি, মি অ্যান্ড মাই ফ্রেন্ড মনোমা আর লিসেনিং অ্যান্ড উই আর অ্যালোন ইন হোম, সো উই আর ফিলিং স্কেয়ারি অ্যান্ড আই থিঙ্ক ইটস এনজয়েবল। সো বলেছেন ফারজানা আমার সাথে রামপুরা থেকে বলছেন যে ভাই আমি আপনাদের নিউ ফ্রেন্ড ফার্স্ট যেন। আপনি ধ্রুব আজিমপুর থেকে তিনি আমাদের সাথে রয়েছেন। আশিক মৌচাক থেকে রয়েছেন সাথে। তালহা প্রধান নরসিংদী থেকে কনক ভাই লাইট অফ করে খুব ভয় করছে এমনটা আপনি আমাদেরকে জানিয়েছেন। মুন্না রংপুর থেকে আমাদের সাথেই রয়েছেন এবং অনেকেই এমনি করে জয়েন করছেন। নেক্সট স্টোরি শোনার টাইম ঠিক এই মুহূর্তে হয়ে গেল, স্টোরি শুনবো এবং এর পরপরই কিন্তু আপনার কথা শুনবো। এসএমএস মাধ্যমে এসএমএস করুন, সেলফোনের মেসেজ অপশনে চলে যান, লিখে ফেলুন AR স্পেস আপনার নাম লোকেশন অ্যান্ড দেন আপনার কথাবার্তা সেন্ড করুন 2323 এই নাম্বারে।
Bhautik 90.8
আসসালামু আলাইকুম ভাইয়া, আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশেই। ছোটবেলা থেকেই গ্রামে গঞ্জে থেকে মানুষ, আমি ভূতের ভয় নেই বললেই চলে। অনেকেই মুখে শুনেছি সন্ধ্যার পর কীর্তন খোলার পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অশরীরের দেখা পাওয়া যায়। আমি কখনো এসব বিশ্বাস করতাম না। সেবার মামা বাড়িতে গিয়েছিলাম একটা কাজে, এক পরিচিত চাচার মোটর নৌকায় গিয়েছিলাম। বাসায় ফেরার পথে সন্ধ্যা হয়ে যায়। চাচার গঞ্জে কাজ ছিল দেখিয়ে আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দেয়। আমাকে জিজ্ঞেস করেছিলেন সমস্যা হবে নাকি, আমি না করি। চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম। সন্ধ্যা নেমেছে চারপাশে, খুব দ্রুতই রাতের আধারে চারপাশ ঢেকে যাবে। অবশ্য সাথে কোনো আলো নেই, তবে বাড়ি খুব একটা দূরের পথ না। বাঁকা পথে গেলে 15 মিনিট আর সোজা রাস্তা দিয়ে গেলে 25-30 মিনিট লাগবে। সেদিন বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলা ছিল, তাই আমি সময় বাঁচানোর জন্য পাকা পথে, যাকে আমরা বলি শর্ট রাস্তা, ধরে হাঁটলাম। হনহন করে হাঁটছি, সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে, কাউকে দেখলাম না পথে। প্রায় 4-5 মিনিট হাঁটার পর আমার পাশে একটা ছুপে থপ করে কি যেন পড়ল, বলতে ভুলে গেছি। শর্ট রাস্তাটা একটু জঙ্গলা টাইপের এলাকার মধ্য দিয়ে, চারপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আওয়াজটা শুনেই আমি থেমে গেলাম, একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম 20 সেকেন্ড। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের আওয়াজ হল, কিন্তু কোনো শব্দ হল না। আমি নাছোড়বন্দা আস্তে আস্তে পাটি পেয়ে এগিয়ে গেলাম ছোপের দিকে। অনেকে ভাববেন হয়তো মিথ্যা বলছি, কিন্তু আমি আসলে অনেক সাহসী ছিলাম। একা হাতে গভীর রাতে দুটো চোর একসাথে পিটিয়েছি। ভয় ডর নেই বললে চলে। যাই হোক, ঝোপের পাশে দাঁড়িয়ে উকি দিলাম। উকি দিয়েই চমকে উঠলাম। দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা ছুকে আছে কিছু একটার উপর। দেখে মনে হল কোন চার পে জানোয়ার। অন্ধকার হতে যাচ্ছে, দৃষ্টি পরিষ্কার না। মহিলার পাশ থেকে কচকচ শব্দ হচ্ছিল, হাড় ভাঙার আওয়াজ কানে এলো, করমর করমর করে কি যেন খাচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না, জোর চিৎকার দিয়ে বললাম, কে কে ওখানে? সাথে সাথে পায়ে করে আমার দিকে ঘুরে গেল মহিলা। ওটার চেহারা দেখার সাথে সাথে মনে হল কলিজাটা এক লাফে কলায় উঠে এলো। বহু কষ্টে নিজেকে পার করে রাখলাম। মহিলার বয়স বুঝতে পারিনি, তবে সাদা চুল, সাদা কাপড় এবং সারা মুখে লেগে থাকা রক্ত এবং সামনে পড়ে থাকা একটা মাঝারি সাইজের গরুর মৃতদেহ দেখে কিছু বুঝতে বাকি রইল না। এরপর শুধু এতটুকু মনে আছে, জ্ঞান হারাবার আগে জোরে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার বলেছিলাম। মহিলাটা চোখের পলকে মরা গরুটা রেখে আমার দিকে এগিয়ে এলো। এরপরে আমার কিছুই মনে নেই। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করি আমাদের বাড়ির উঠানে। সামনে এলাকার সব মুরব্বী এবং গঞ্জের বড় হুজুর বসে আছে। ওনাদের কাছে শুনতে পাই, রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির তিন বাড়ির পরের রহমত আলীর চাচা আমাকে দেখতে পান। এরপর আরো মানুষের সাহায্যে আমাকে বাসায় নিয়ে আসা হয়। আশ্চর্য ব্যাপার যে সেদিন আমার থেকে একটু দূরে একাত্র খাওয়া গরুর মৃতদেহ পাওয়া যায়। গরুটির শরীরের বাকি অংশ পাওয়া গেলেও মাথা থেকে পেট পর্যন্ত ছিল না। শুনে আসলাম থেকে মোটে স্টুডিওর ঘড়ি বলছে সময় হচ্ছে রাত একটা বারোটা বেজে ৪৯ মিনিট। সময়ে যারা যারা মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য হরর মুভি রিভিউ রয়েছে এবং হরর মুভি সেসব রিভিউর মধ্যে এই মুহূর্তে যেসব মুভি আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে প্রত্যেকটা মুভির রিভিউ ইনশাল্লাহ দেবার চেষ্টা করবো। আপনি কিন্তু SMS মাধ্যমে এবং ফেসবুক মাধ্যমে আপনার মন্তব্য আমাদেরকে জানিয়ে দিন। সেলফোনের মেসেজ অপশনে সবার আগে চলে যান, লিখে ফেলেন AR স্পেস আপনার নাম, লোকেশন অ্যান্ড দেন আপনার কথাবার্তা দেন। আপনার সবকিছু লিখে পাঠিয়ে দিতে হবে 2323 নাম্বারটা। আদি উত্তরা থেকে এখন থেকে ভৌতিকের মতো টক লাইফের ফ্যান ভরে গেছে এরকম কিছু একটা, ভৌতিকের মতো টক লাইফের ফ্যান হওয়া গেছে এরকম কিছু একটা বলেছেন। মুন্না রংপুর থেকে তিনি বলছেন, অনেক স্টোরি আছে কিভাবে পাঠাবো, স্টোরি লিখে ফেলুন এবং সেই স্টোরিগুলো পাঠিয়ে দিতে হবে ভৌতিকের ফ্যান পেজে। আর যদি দেখতে প্রবলেম হয় তাহলে অবশ্যই সেই ঘটনাগুলো আপনি রেকর্ড করে ফেলতে পারেন এবং ইমেল করে দিতে পারেন আমাদের ভৌতিকের ইমেল অ্যাড্রেসে, যার অ্যাড্রেসটি হচ্ছে bhautik90.8@gmail.com। এই মুহূর্তে ফেসবুক মাধ্যমে অনেকেই আমাদের সাথে রয়েছেন যারা তাদের মন্তব্য জানাচ্ছেন। মন রয়েছেন আমাদের সাথে, সুজন খান তিনি বলছেন, কনফেশনজি হোসেনপুর কিশোরগঞ্জ থেকে, অনেক ভয় লাগছে, কবরস্থান লাশের ঘটনা হলে আরো ভয়ঙ্কর পাওয়া যেত এমনটা বলছেন। মিল্লাত শেখ তিনি আমাদেরকে বলছেন, শুনছি ভালো লাগছে, নাও নিউ কোন হরর মুভি থেকে রিভিউ দিতে হবে। জাহিদুল ইসলাম বলছেন, লাভ ইউ ব্রো, ইটস মাই ফেভারিট শো। এমডি কাউসার আহমেদ তিনি আমাদের সাথে রয়েছেন শাহেদ কালীগঞ্জ ভাটা ডাঙ্গা ছিনাই থেকে বলছেন যে, শুনছি কনক ভাই আপনার সাথে আছে, থাকবো, কথা দিলাম। আরিফুল রহমান চিতু রয়েছেন আমাদের সাথে, শুনছি। সুরবিতা আক্তার মৌ তিনি বলছেন যে, ভালো লাগছে ভাইয়া, শুনবো, খুব ভালো। ব্ল্যাক এইচ তিনি আমাদের সাথে রয়েছেন, আফরান নিশো তিনি আমাদের সাথে রয়েছেন, এমনি করে অনেকেই আমাদের সাথে ফেসবুকে জয়েন করেছেন এবং তারা তাদের মন্তব্য জানাচ্ছেন। ঘটনা প্রত্যেকের কাছেই কোনো না কোনো থাকে, ভৌতিক ঘটনাগুলো সাধারণত এরকমই হয়ে থাকে। সো ঘটনা যাদের ক্ষেত্রে রয়েছে, হারি আপ লিখে ফেলুন, সেই ঘটনাগুলো আমাদের ভৌতিকের ইনবক্সে পাঠিয়ে দিন, আমরা চেষ্টা করবো সেটি অন এয়ার করবো, মতো ঘটনা হলে অন এয়ার করতে। রায়হান তিনি আমাদের সাথে রয়েছেন, সুজন খান তিনি বলছেন যে মনে হয় ঢাকা জুরাইন থেকে বলছি, নয়ন রাজ আমাদের সাথে বলছেন যে তিনি বলছেন যে অনেক ভালো লাগছে এমন মন্তব্য তিনি করেছেন। শুভ রংপুর থেকে আমাদের সাথে রয়েছেন এবং এমনি করে অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন, তাদের মন্তব্য জানাচ্ছেন। আমরা এ পর্যায়ে চলে যাব নেক্সট স্টোরিতে, এই স্টোরিটা শুনে আপনার মন্তব্যগুলো নেবার জন্য পুনরায় ফিরে আসবো ভৌতিক 90.8 এর অন্যান্য সেগমেন্ট গুলোতে। সো সাথেই থাকুন, শুনতে থাকুন ভৌতিক 90.8, আর লিখতে থাকুন 2323 এই নাম্বারটায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালোই আছেন। আমি ইমন, রাজবাড়ী জেলার বেণীনগর গ্রাম থেকে লিখছি। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 2 বছর আগে। আমাদের গ্রাম থেকে 20 মিনিট দূরে ঠাকুরবাড়ির পাশে একটা শ্মশান ঘাট আছে, তার ঠিক পাশেই একটা পুকুর আছে। মূল ঘটনায় যাওয়া যাক, ঠাকুরবাড়ির সেই পুকুরে অনেক আগে থেকেই মাছ চাষ করা হয়। একটা কথা বলে রাখা ভালো যে আমরা সেখানে রাতে চুরি করে বড়শি দিয়ে মাছ ধরতাম, কারণ দিনের বেলায় অনেক মানুষ থাকার কারণে সেখানে মাছ ধরা যেত না। একদিন রাত 10টার সময় আমি একাই ঠাকুরবাড়ির পুকুরে বড়শি হাতে নিয়ে এবং আরেকটা লাইট নিয়ে মাছ ধরার জন্য রওনা হলাম। একটা কথা বলে রাখা ভালো, সেই পুকুরে যেতে হলে প্রথমে একটা কবরস্থান ক্রস করতে হয়, তারপর শ্মশান ঘাটের সাথে সেই পুকুরটা। যথারীতি আমি 20 মিনিটের মধ্যেই পুকুরে পৌঁছে যাই। পুকুরের সাথে একটা আম গাছ আছে, আমি সেই আম গাছের নিচে বসে পুকুরে বড়শি ফেললাম। কিছুক্ষণ পর বড়শিতে টান অনুভব করলাম, বড়শি উপরে টান দিতেই বড় একটা তেলাপিয়া মাছ বড়শির সাথে উঠে এলো। এরকম 5টা তেলাপিয়া মাছ আমি বড়শি দিয়ে উঠালাম আর একটা ব্যাগে রাখলাম। কিছুক্ষণ পর আরেকটা মাছ উঠালাম, সেই মাছটা যখন ব্যাগে রাখতে যাব তখন ব্যাগের মুখ খুলতেই দেখি ব্যাগের ভেতর একটা মাছও নেই। তখন আমি পুকুরের আশেপাশে লাইট মারতে দেখলাম যে একটা বিড়াল একটা মাছ কামড় দিয়ে পুকুরের পাশে ঝোপের মধ্যে চলে গেল। আমি মনে মনে ভাবলাম হয়তো সেই বিড়ালটাই মাছগুলো খেয়ে ফেলেছে। তখন আমি আবার আম গাছের নিচে বসে বড়শি ফেললাম এবং আগের মতোই অনেক মাছ পাচ্ছিলাম। এক সময় আমি 1 কেজির মতো একটা কাতল মাছ উঠালাম, তারপর সেই মাছটা যখন ব্যাগের ভেতর রাখতে যাব তখন দেখি ব্যাগের ভেতরে একটা মাছও নেই, শুধু মাছের কাঁটা পড়ে আছে। শুধু এই মাত্র পাওয়া কাতল মাছটাই ব্যাগের ভেতর রাখলাম। তারপর হঠাৎ আমার চোখ পড়ে, আমি যে আম গাছটার নিচে বসে মাছ ধরছিলাম সেই আম গাছটার উপরে আমি দেখলাম যে আম গাছের একটা ডালে বসে সাদা কাপড় পরা একটি বৃদ্ধ মহিলা সেই মাছগুলো খাচ্ছে। আমি এটা দেখা মাত্রই আমার হাতে মাছের ব্যাগ নিয়ে পাটির দিকে এক দৌড় দিলাম। তারপর দৌড় দিয়ে কবরস্থানের কাছে আসার পর দেখলাম যে আমার সামনে পথের ওপর সাদা কাপড় পরা কে যেন শুয়ে আছে পথ জুড়ে। তার মুখ ছিল সাদা কাপড় দিয়ে ঢাকা। আমি মনে মনে অনেক ভয় পেতে লাগলাম। তারপর যখন আমি সেই সাদা কাপড় পরার জিনিসটা ক্রস করতে যাব, তখন সেই জিনিসটা আমাকে টেনে ধরে আর বলে, তোর ব্যাগে একটা কার্টুন মাছ আছে, মাছটা আমাকে দিয়ে যা। আমি কোনো চিন্তা না করে মাছের ব্যাগ ফেলে দিয়ে তার কাছ থেকে কোনো রকম ছুটে গিয়ে বাড়িতে এসে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর আমার 7 দিন জ্বর থাকে, তারপর ডাক্তারের চিকিৎসায় আমি সুস্থ হয়ে যাই। আমরা শুনে ফেললাম এই মূর্তি স্টুডিওর ঘড়ি বলছে সময়ের রাত 12:48। মিনিট কনকের সাথেই আপনি আছেন, ঠিক রাত 2 পর্যন্ত থাকতে চাইলে সেলফোনের মেসেজ অপশনে ক্লিক করবেন, এআর স্পেন লোকেশন অ্যান্ড ডেট আপনার কথাবার্তা সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। আর অফকোর্স যারা যারা মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে ফ্রাইট নাইট পার্ট 2 নামক একটি মুভি, যে মুভিটি হ্যালোইন আওয়াজ হতে পারে। আপনি যদি ইফ ইউ রিয়েলি লাইক হরর মুভিজ দেন আই থিঙ্ক এই মুভিটা আপনার জন্য ভালো একটা মুভি হতে পারে। অ্যান্ড অফকোর্স ফ্রাইট নাইট পার্ট 1টা দেখেন, দেন আই থিঙ্ক এর স্টোরিটা বোঝা যাবে। বা যারা 2 দেখতে চান তারা 1 দেখে ফেললে সব থেকে বেশি ভালো হয়। কে কে সুমন নারায়ণগঞ্জ থেকে তিনি আমাদেরকে বলছেন আই লাভ ভৌতিক। মাহারুল ইসলাম নারায়ণগঞ্জ থেকে শুনছেন ভয় লাগছে। অ্যান্ড অভি বলছেন যে গল্পটা খুব বেশি ভালো হয়েছে। ঘটনা এরকম করে যারা পাঠাতে চান আমাদেরকে তারা ঘটনা লিখে ফেলুন এবং পাঠিয়ে দিন আমাদের ভৌতিকের ফ্যান পেজে, যারা অ্যাড্রেসটি হচ্ছে ভৌতিক, শুধুমাত্র ভৌতিক লিখে সার্চ দিলেই আমাদেরকে পেয়ে যাবেন ফেসবুকে। আর পুরো অ্যাড্রেস লিখতে চাইলে facebook.com/bhautik90.8 এমনটাই লিখতে হবে। এই মুহূর্তে SMS মাধ্যমের বাইরে আমাদেরকে কমেন্ট করছেন এশিয়ান রেডিওর ফ্যান পেজে। তিনি বলছেন কুমিল্লা থেকে বলছি আমি এই প্রথম শুনছি, অনেক ভালো লাগছে এমনটা। আফরান নিশো তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি বলছেন যে শুনছি, থ্যাংক ইউ আমাদের সাথে থাকবার জন্য। ফাহাদ রয়েছেন আমাদের সাথে। এবং জাহিদুল ইসলাম বলছে লাভ ইউ বয়স, মাই ফেভারিট শো, উই অ্যাপ্রিসিয়েট ইউ, আপনার ফেভারিট, আপনার পছন্দ থেকে আমরা অনেক বেশি সাধুবাদ জানাচ্ছি। যারা ঘটনা রেকর্ড করে পাঠাতে চান তারা ঘটনা রেকর্ড করবেন এবং আমাদেরকে পাঠিয়ে দেবেন। আমাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি হচ্ছে ভৌতিক 90.8@gmail.com ভৌতিক 90.8@gmail.com, যেখানটায় আপনি ঘটনা লিখে তারপর আমাদেরকে ইনবক্স করতে পারেন। আমরা চেষ্টা করব সেটি অনেয়ার করবার জন্য। সুমন সহ অনেকগুলো বন্ধু আমাদেরকে ফেসবুকেও লিখছেন এবং SMS মাধ্যমে লিখছেন। আপনি লিখতে চাইলে সেলফোনের মেসেজ অপশন চলে যাবেন, লিখে ফেলবেন AR স্পেস আপনার নেম লোকেশন অ্যান্ড দেন আপনার কথাবার্তা সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। রেকর্ড করে যারা পাঠাতে চান রেকর্ড করে ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন ভৌতিক90.8@gmail.com। ঠিক এই মুহূর্তে আমরা আমাদের থার্ড সেগমেন্টে চলে যাচ্ছি এবং এখানটায় রেকর্ডের একটা গল্প রয়েছে, এই গল্পটি শুনে ফিরছি একটু পর।
আসসালামু আলাইকুম কনক ভাই, হ্যালো লিসেনার্স, আমার সবাই সালাম গ্রহণ করবেন। তো আমি এখন যে ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করব তো এই ঘটনাটাই আমি শুনছিলাম আমার এক দুলা ভাইয়ের মুখ থেকে, বেশ কিছুদিন আগে ঘটনাটা আমি শুনেছিলাম তার মুখ থেকে। তো এই ঘটনাটি খুবই প্রচলিত একটা ঘটনা তাদের এলাকার, খুবই সুন্দর একটি ঘটনা, খুব ভয়ঙ্কর একটি ঘটনা। তো এই ঘটনার সাল হচ্ছে 1910 সাল কিংবা 1915 সাল, এমন এই শত বছর একটি পুরনো ঘটনা। যে ঘটনাটি ঘটেছিল আমাদের রাজবাড়ী জেলার কোলারহাট নামক একটা গ্রামে, খুবই প্রত্যন্ত একটি গ্রাম। তো আমি সরাসরি ঘটনা শুনে যাচ্ছি। ওই কোলারহাট নামক ওই গ্রামে একজন ওই সময় ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। তো ওনার বিভিন্ন ধরনের বিজনেস ছিলেন। তো উনি এক সময় চিন্তা করলেন যে উনি একটা ইটের ভাড়া দেবেন। আমাদের হয়তো এখন দেখা যায় যে পুরনো ইটের সব যে পোড়া ইট গুলো বিল্ডিং এর, তো ওই ইটের দেওয়ার একটা ভাড়া দেন, ভাড়া দেওয়ার পরিকল্পনা উনি করলেন। এবং উনি ওই ভাড়া দেওয়ার জন্য একটা প্রশস্ত একটা জমি উনি বেছে নেন এবং ইটের ভাড়ার কাজ শুরু করে দেয়। এক সময় ইটের ভাড়ার কাজ শেষ হয়ে যায়, সবকিছু ঠিকঠাক, শ্রমিক নিযুক্ত করা হয়েছে, সবকিছু ঠিকঠাক, ভাটায় আগুন দেওয়া হবে। কিন্তু সমস্যা বাঁধলো যখনই ভাটায় আগুন দেবে, কিছুতে মানে ভাটায় আগুন ধরছিল না, শত চেষ্টার পরেও মানে ভাটায় আগুন দেওয়া যাচ্ছিল না। একটা বিব্রতকর অবস্থা, কারণ শ্রমিক নিযুক্ত করা হয়েছে, দিন যায় মাস যায়, বসিয়ে বসিয়ে শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে, কিন্তু ভাটায় আগুন ধরা হচ্ছে না। তো ভাটার মালিক খুবই একটা বিব্রতকর অবস্থায় পড়ে যায়। তো উনি ওই ভাটার মালিক এই সমস্যা থেকে উত্তরণের জন্য উনি ওই আমাদের ওনাদের এলাকার এই তান্ত্রিক গোছের একজন লোকের উনি শরণাপন্ন হন। তারপরে ওই তান্ত্রিকের কাছে সবগুলো ঘটনা বলার পর ওই তান্ত্রিক বলে যে একটা গরু বা একটা ছাগল বা একটা ভেড়া, ওই ভেড়াকে ওই যেখানে ভাটায় আগুন দেওয়া হয় ওখানে জবাই করে ফেলে তারপর আগুন ধরো, তারপর হয়তো আগুন ধরতে হয়। তখন উনি তাই করলেন, উনি ওই ভাটায় গরু বা ছাগল বা ভেড়া যে কোনো একটা জবাই করে ওর মধ্যে ফেলে দিলেন এবং আগুন ধরে দিলেন। 5 থেকে 10 মিনিট আগুন ধরার পর আবারও আগুন নেমে যায় এবং শত চেষ্টার পরেও আবারও আগুন ধরানো যাচ্ছিল না। তখন উনি আবারও ওই তান্ত্রিকের শরণাপন্ন হন। তখন তান্ত্রিক বলে আসলে গরু ছাগল হবে না, তুমি এক কাজ করো, এখানে মৃত মানুষকে নিয়ে আসো, ওই মৃত মানুষকে ওর মধ্যে নিয়ে পুড়িয়ে দাও, তাহলে দেখবো যে আগুন ধরে যাবে। তখন উনি চিন্তায় পড়ে গেলেন যে কারণ মৃত মানুষ কোথায় পাবো। তখন উনি পরিকল্পনা করলেন যে সদ্য কবর হওয়া একটি কবর থেকে মৃত লাশ এনে ওই রাত্রিবেলা ওখানে পুড়িয়ে দেবেন। তখন উনি ওনার বিশ্বস্ত ইটের ভাটার মালিক বিশ্বস্ত কিছু লোক দিয়ে, 4-5 লোক দিয়ে ওনাদের এলাকায় থেকেই মানে একটা কবর থেকে সদ্য কবর হওয়া একটি লাশ নিয়ে আসেন, মৃত মানুষকে নিয়ে আসেন এবং কবরটা এমন ভাবে দিয়ে এসেছিল যাতে কেউ বুঝতে না পারে, ভালোভাবে দিয়ে এসেছিলেন। তখন এই টোটাল কাজটা রাত্রে করা হয়। তো উনি ওই রাত্রে ওই মৃত মানুষের লাশটাকে ওনারা ওই রাতের মধ্যে ওই যেখানে কাঠ কয়লা পোড়ায় মানে আর কি আগুন ধরায় তো সেখানে ফেলে দেন। সেখানে ফেলে দেওয়ার সাথে সাথে একদিনের মতো আগুন জ্বলল, একদিনের মতো আগুন জ্বলার পর হঠাৎ করে বিস্ময়কর ব্যাপার, হঠাৎ করে আবারও আগুন নেমে যায় এবং শত চেষ্টা করার পরেও আগুন ধরানো যাচ্ছিল না। তখন ওই ইটার ভাড়ার মালিক তৃতীয়বার আবারও সেই তান্ত্রিকের শরণাপন্ন হন। তখন তান্ত্রিক বলে আসলে মরা মানুষেও কাজ হবে না, এখানে জীবন্ত মানুষের প্রয়োজন। মানে তখন ওই ইটার ভাড়ার মালিক বলে যে জীবন্ত মানুষ কিভাবে আসবে, এখানে জীবন্ত মানুষের বিভিন্ন আত্মীয় স্বজন আসে, বিভিন্ন ধরনের ব্যাপার সেবা সেখানে চলে আসবে, এটা তো সম্ভব নয়। তখন উনি চিন্তা করলেন এবং ইটার ভাড়ার মালিক এবং ওই যে তান্ত্রিক উনি বলে দিয়েছিলেন যে এই মানুষের বয়স হতে হবে 30-40 মধ্যে। এখন এখানে তো জানা জানো লোককে এখানে আনা যাবে না, যেহেতু অনেক ব্যাপার সেবার আছে। তখন উনি চিন্তা করলেন ওনাদের এলাকায় একটা পাগল আছে, ওই পাগলের বয়স 30-40 মধ্যে। তখন উনি চিন্তা করলেন না, পাগলের তো কোনো আত্মীয় স্বজন নেই, একদিন ওখানে থাকে একদিন এখানে থাকে, তো এই পাগল যদি অনেকদিনের জন্য দেখা নাও যায়, নিরুদ্দেশ হয়ে যায়, কেউ তো তাহলে তার খোঁজ করবে না, আমাদের কাজ হাসিল হয়ে যাবে। তখন উনি ওনার সেই বিশ্বস্ত লোক দিয়ে ওই পাগলের কাছে পাঠায় এবং পাগলকে গিয়ে বলে যে তুমি ইটের ভাটায় চলো, তোমাকে বিভিন্ন ভালো ভালো খাদ্য দেওয়া হবে, তুমি ইটের ভাটায় চলো। তখন ওই পাগল তো রাজি হয়ে যায়, উনি অবহেলিত মানুষের বাসায় যায়, কেউ খাবার দেয়, কেউ দুর্ব্যবহার করে, তখন উনি রাজি হয়ে যান। টোটাল কাজটা রাত্রিবেলা করা। তখন ওই ইটের ভাটায় 4-5 লোক তাকে ভাটায় নিয়ে যাওয়া হয়, তাকে ভালো মতো খাবার টাবার খাওয়া হয়। তারপরে ওই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই রাত্রিবেলা টোটাল কাজটা রাত্রিবেলায় করা হয় আর কি, যাতে কোনো সাক্ষী না থাকে। তখন ওই ইটের ভাটায় ওই পাগলটিকে, ওই পাগলের নাম ছিল মোনা পাগল, ওই মোনা পাগলকে ওই ইটের ভাটার মধ্যে নিক্ষেপ করা হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে দেওয়া হয়। এবং বিস্ময়কর ব্যাপার কনক ভাই, আগুন দাও দাও করে জ্বলে উঠল। টোটাল ইটটা পুড়তে, যতদিন সময় লাগে 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ ওই ইট গুলো পুড়লো, ইট বের করা হলো, ইট বিক্রি হয়ে গেল। কোন ঘটনা ঘটলো কনক ভাই, ইট বিক্রি করার পরে তো ওই এলাকার একজন লোক রাত্রিবেলা বাড়ি ফিরছিলেন, তখন রাত প্রায় 10-11 বাজে। হঠাৎ উনি দেখলেন যে রাস্তার এক কোনায় বসে কেউ যেন বসে আছে। তখন উনি দেখে চিন্তা করলেন, কিরে তুই কি মনা পাগল নাকি রে? দেখে তো মনে হয় মনা পাগল, তুই কি মনা পাগল? তখন ওই পাশ থেকে ওই রাস্তার কোন থেকে সাউন্ড আসে, হ্যাঁ আমি মনা পাগল। কয় কিরে তুই এতদিন কইছিলি, তোকে তো দেখা যায় না। হ্যাঁ আমি আসছি। কয় আমারে পানি দে, পানি পিপাসা লাগছে, আমার পানি দে, পানি খাবো। তখন উনি বললেন যে আমার কাছ থেকে এখন পানি নাই। তখন কয় তালা আয় আমার সামনে, আমাকে দেখে যা আমার কি অবস্থা, আমার কি হয়েছে। তখন ওই লোকটা ওই মনা পাগলের সামনে যায়, মনা পাগলের সামনে গিয়ে দেখে মনা পাগলের শরীর দিয়ে ধোয়া উঠছে, মানে কাউকে যদি সদ্য আগুনে পোড়ানো হয় সেম একই অবস্থা। তখন উনি দেখলেন যে মনা পাগলের শরীরে অসংখ্য আগুনের ফোসকা ওনার শরীরে গায়ে লেগে আছে এবং মাংস ঝলসে গেছে, মানে ভয়ঙ্কর বিব্রতকর অবস্থা। তা উনি এত ভয় পেয়েছেন, মানে উনি ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। সকালে ওনার যখন জ্ঞান ফেরে উনি লোকজনকে বলে যে মনা পাগলকে দেখলাম, মানে এই ওই অবস্থায়। তখন ওই লোকটা বেশ অসুস্থ হয়ে পড়ে এবং দুই থেকে তিন দিন পর ওই লোকটারও একই অবস্থা, ওনার শরীরে বিভিন্ন জায়গায় ফোসকা পড়া শুরু করে এবং একটা সময় সমস্ত শরীর ফোসকা পড়ে যায় এবং ওই লোকটা মারা যায়। এভাবে পর্যায়ক্রমে ওই এলাকার অনেক লোক ওই মনা পাগলকে দেখেছে, মনা পাগলকে দেখেছে এবং সেম তারাও ঠিক একইভাবে ওই গায়ে ফোসকা পড়ে, সমস্ত শরীর একসময় ফোসকা পড়ে যায়, তারাও একসময় মারা যায়। মানে এই মনা পাগল আতঙ্ক পুরো এলাকায় ছড়িয়ে যায়, মানে ভয়ঙ্কর একটা অবস্থা। তখন এলাকায় একটা মিটিং ডাকা হলো, পর্যায়ক্রমে পালাক্রমে তারা মশাল জ্বালিয়ে এই মনা পাগলকে খুঁজবে। এই মনা পাগলকে আগে রাতে দেখা যেত, দিনেও দেখা যেত, এখন দিনে দেখা যাচ্ছে না, রাতের বেলা দেখা যায় এবং যেই দেখে সেই মারা যায়। ঘটনাটা কি, তখন সবাই মিলে একদিন রাত্রে ওই পালাক্রমে মশাল নিয়ে সমস্ত এলাকা ঘুরে বেড়ালো, কিন্তু ওই মনা পাগলকে দেখা গেল। তখন ওই এলাকার লোকজন চিন্তা করলো, মনা পাগল এত চালাক হয়ে গেল। তখন এই আপনার এই ব্যাপারটা যখন মানে কমে কমে আসলো, মানে যে পাহারা দেওয়ার, তখন একদিন ওই যে ইটের ভাটার সাথে যারা জড়িত, যারা ওই যে বিশ্বস্ত লোক ওই ইটের ভাটার মালিকের, যারা ওই যে কবর থেকে লাশ এনেছিল মনা পাগলকে ওই নিক্ষেপ করেছিল আগুনের মধ্যে, তখন ওই মানে ভাটার মধ্যে নির্দিষ্ট জায়গা যেখানে আগুন ধরানো হয়, তখন ওই লোকগুলাও একসময় ওই মনা পাগলকে দেখতে থাকে এবং সেম তাদের শরীরেও ওই একই অবস্থা। ওই সারা শরীর স্কিন ডিজিজ হয়ে যায়, সারা শরীরে মনে হয় যে কেউ আগুনে পুড়িয়ে দিয়েছে, ওই ওই অবস্থা, মানে ওই ওই লোকগুলো মারা যায়। এবং একদা একসময় ওই ভাটা যে লোকগুলা কাজ করতো তারাও একসময় বুঝতে পারে যে ওই যে ইটের ভাটার সব লোক মারা যাচ্ছে, তখন তারাও ইটের ভাটার যারা শ্রমিক যারা ছিলেন তারা ওই ইটের ভাটার কাজ বাদ দিয়ে চলে যায়। কারণ এখানে এলাকার কোন নিরীহ লোক ওই মনা পাগলকে দেখতো না, মানে মনা পাগলের সাথে যাদের দেখা হয়েছে এবং মারা গেছে তারা কোনো না কোনো ভাবে ওই ইটের ভাটার কাজের সাথে জড়িত। তখন ইটের ভাটার যিনি মালিক, ইটের ভাটার মালিকের যে বড় ছেলে, সেই বড় ছেলেটাও একসময় ওই মনা পাগলকে দেখে ফেলেন, মনা পাগলকে দেখে ফেলে এবং সেও সেম ঘটনা, ওই একই রকমের স্কিন ডিজিজ, মানে সারা শরীরে মানে ফোসকা পরে মনে হয় সদ্য মানে আগুনে পোড়ানো একটা লোককে সামনে। তখন ওই 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 ইটের ভাটার মালিকও ছেলের সেও মারা যায়। তখন ওই ইটের ভাটার মালিক আসলে খুবই বিব্রতকর একটা অবস্থায় পড়ে যায়। তখন উনি একটা আল্লাহওয়ালা লোকের কাছে যান এবং এই যে পরিস্থিতি গুলো ঘটছে ওই আল্লাহওয়ালা যে বুজুর্গ লোকের কাছে সবকিছু স্বীকার করেন। তখন ওই আল্লাহওয়ালা যে বুজুর্গ লোক, উনি বললেন আসলে তোমরা যে কাজটি করেছো খুবই মর্মান্তিক একটা কাজ, তোমরা মর্মান্তিক একটা কাজ করেছো, তো এখন তো তোমার পালা, তুমি এক কাজ করো, তুমি আমার সাথে থেকে যাবা, তোমার কোনো সমস্যা হবে না, তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা। তখন ওই ইটের ভাটার মালিক ওই বুজুর্গ ওই লোকটা ওই মানে আল্লাহওয়ালা লোকের কাছে বললেন যে এর উত্তরণের পথটা কিভাবে এই মৃত্যুগুলো থামানো যায়। তখন ওই লোক বললেন, মানে ওই আল্লাহওয়ালা লোক বললেন যে তান্ত্রিকটা তোমাদের এই বুদ্ধি দিয়েছিল একজন মৃত মানুষকে পড়ানোর জন্য এবং ওই মনা পাগলকে পড়ানোর জন্য, তো ওনার মাধ্যমেই এই সমস্যাটার সমাধান সম্ভব, উনি একদিন অচিরেই মারা যাবে এবং তোমরা এর আগে একটা কবর থেকে একটা লাশ তুলে নিয়ে এসেছিলে। আসলে ইসলামের দৃষ্টিতে, ইসলামের হাদিসের দৃষ্টিতে একটা কবর যদি ফাঁকা পড়ে থাকে তাহলে ওই এলাকার লোক এমনিতেই মারা যাবে। তো ওই যে তান্ত্রিক, ওই তান্ত্রিকটা যদি মারা যায় ওই তান্ত্রিককে তোমরা ওই যে কবর থেকে লাশ নিয়ে এসেছিলে ফাঁকা কবর, ওই ফাঁকা কবরে রেখে আসবা, তাহলেই দেখবা সমস্যাটা সমাধান হবে। তখন তো হঠাৎ একদিন শোনা যায় যে ওই যে সেই তান্ত্রিক, ওই তান্ত্রিকও একদিন ওই মনা পাগলকে দেখে ফেলে, মানে বিস্ময় করা একটা ব্যাপার। তখন ওই তান্ত্রিকের ওই একই অবস্থা, অন্যদের তো দুই তিন দিন সময় লেগেছিল স্কিন ডিজিজ হতে, মানে সারা শরীরে ফোসকা পড়তে, কিন্তু ওই তান্ত্রিকের তার পরের দিনই মানে সারা শরীর পুরে মানে ভয়ঙ্কর একটা ব্যাপার, ওনার সামনে কেউ যেতে পারছিল না, ভয়ঙ্কর একটা ব্যাপার। তখন ওই ওই তান্ত্রিককে ওই যে কবর থেকে লাশ নিয়ে আসা হয়েছিল, ওই কবরে রেখে আসা হয় এবং সমাহিত করা হয়, দাফন করা হয়। তারপর ওই তান্ত্রিক মরার পর দীর্ঘদিন কোন মানে এমন ধরনের মোনা পাগল কেউ কেউ দেখেনি এবং মৃত্যু ঘটেনি। আসলে মোনা পাগলকে কেউ ইচ্ছা করে দেখতে পারতো না, ওই মোনা পাগলে যারে দেখা দিত সেই মারা যেত। তো বহুদিন ওই তান্ত্রিকটা মারা যাওয়ার পর এলাকায় এমন ধরনের ঘটনা ঘটেনি। তো একদিন ওই ইটের ভাটার মালিক যিনি, উনি ওই ইটের ভাটার ওখান দিয়ে মানে সকালবেলা হাঁটছিল, তো হঠাৎ ইটের ভাটার মালিকের আর খুঁজে পাওয়া যায় না। তো এলাকার লোকজন ইটের ভাটার মালিককে বহু তল্লাশি করে, সারা গ্রাম খুঁজে, কিন্তু ইটের ভাটার মালিককে খুঁজে পাওয়া যায় না। তখন সবাই মিলে ওই ইটের ভাটায় যায়, ইটের ভাটায় গিয়ে দেখেন যে যেখানে ওই আগুন ধরানো হয় সেখানে ওই ইটের ভাটার মালিক পড়ে আছে এবং তার সমস্ত শরীর পুড়ে ছাই মানে কয়লা হয়ে গেছে। কিন্তু এখানে একটা বিস্ময়কর ব্যাপার, ওই ইটের ভাটার মালিকের গায়ে তো পোশাক ছিল, জামা ছিল, প্যান্ট ছিল, কিন্তু ওই ইটের ভাটার মালিকের পোশাক পোশাক এবং যে প্যান্টে কোনো কিছুই পরেনি, কিন্তু ওনার সমস্ত শরীরটা পুরো ছায় হয়ে গেছে। তো এটা একটা ঘটনা, তো এই ঘটনাটা খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা। আসলে আমরা বিভিন্ন সময় শুনি যে একজন লোক মারা গেলে সে ফিরে আসে, এবার আমি যে ঘটনাটা বললাম যে মোনা পাগল যে আবার ফিরে এসে মানুষকে দেখা দেয়, এখানে কিন্তু একটা আত্মার বিষয় চলে আসে। আসলে মানুষ মরে যাওয়ার পর কখনোই তার আত্মা ফিরে আসে পারে না। মানে আমরা যদি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে আনটিল অফ দ্য ডে দ্য জাজমেন্ট মানুষ যদি মারা যায়, তাহলে তার আত্মাটা ইল্লিন বা ছিপজিনে চলে যান তার ইমালে তার আমলের পার্থক্যের কারণে। এখন একজন মানুষ যদি ভালোভাবে মারা যায় এবং খারাপভাবে মারা যায়, তার আত্মাটা কিন্তু ইল্লিন বা ছিপজিনে চলে যান। এখন আল্লাহ জানে ওই লোক ওই আত্মাগুলো কোথায় রেখেছেন এবং একসময় তিনি ওই নির্দিষ্ট সময় ওই আত্মাগুলোকে রিলিজ করে দেবেন। তাহলে এই যে মানুষের রূপ ধরে যারা যদি তারা মরে যাওয়ার পর পৃথিবীতে আসে, তাহলে তারা কে? আসলে কি যে মানুষটা মারা গেছে সেই কি ফিরে আসে? আসলে কিন্তু বিষয়টা তা নয়। আসলে আমরা দেখি যে আমাদের পড়ালেখা মানে মনে রাখার জন্য এটা এনভায়রনমেন্টের পরিবেশ হয়, মানে টেবিলের একটা সুন্দর পরিবেশ করতে হয় যাতে আমাদের পড়া মনে থাকে। ঠিক তেমনই এই জিনেরা এমন ধরনের কাজ করতে থাকে। আমরা দেখি যে এলাকার কোথায় যদি কোনো মেয়ে কোনো ছেলে যদি সুইসাইড করে মারা যায়, তাহলে আমরা সেই জায়গা কিন্তু হান্টেড বলে পরিগণিত করি এবং সেখান দিয়ে হাঁটাহাঁটি করে দেখা যায় রাত্রিবেলা ওই যেখানে যে সুইসাইড করেছে সে কিন্তু ওখান দিয়ে ঘোরাফেরা করে। আসলে কি তার আত্মায় ঘোরাফেরা করে? আসলে বিষয়টা তা নয়। আসলে একজন মানুষের সাথে যে যদি খারাপ মানুষ হয় তার সাথে কিন্তু খারাপ জিন থাকে এবং সে যদি ভালো হয় এবং তার সাথে কিছু ভালো জিন থাকে। আসলে এই জিনেরাই এই কাণ্ড গুলো করিয়ে থাকেন। আসলে যেসব জায়গায় মানে সুইসাইড হয় দেখা যায় যে বিভিন্ন সময় দেখা যায় রাত্রিবেলা ওই যে সুইসাইড করেছে ওই তিনি কিন্তু ওখান থেকে ঘোরাফেরা করেন। আসলে জিনেরা তাদের ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করার জন্য তাদেরও একটা এই আমাদের মতো পড়ালেখার মতো তাদেরও একটা এনভায়রনমেন্ট দরকার, ভালো একটা জায়গা দরকার। তখন তারা ওই যেখানে সুইসাইড হয় মানে যেখানে মানুষ আত্মহত্যা করে, ওই জিনেরা সেখানে সে আস্তানাগারে ওখান দিয়ে তারা চায় না যে ওখান দিয়ে মানুষ কেন ঘোরাফেরা করুক। তখন তারা ওই যে ওখানে সুইসাইড করেছে তিনি তার পরিবেশে ওখান থেকে ঘোরাফেরা করে এবং মানুষকে দেখলে ভয় পায় যাতে মানুষ ওখান দিয়ে ঘোরাফেরা না করে। তো এটাই হচ্ছে ঘটনা। আসলে মানুষ মরে যাওয়ার পর ফিরে আসতে পারে না, এটা আসলে এসব করে জিনেরাই। তো আমি তো এটাই ছিল কনক ভাই আমার ঘটনা। তো যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
স্বাগতম জানাচ্ছি ভৌতিক 90.8 স্টুডিও ঘটি পলসের সময় হচ্ছে রাত একটা বেজে সাত মিনিট কোন করেছি আপনাদের সাথে ভৌতিক 90.8 ইতিমধ্যেই বেশ কিছু ঘটনা আমরা শুনে ফেলেছি অ্যান্ড রাইট নাও আমাদেরকে টেক্সট করেছেন অনেকগুলো বন্ধু আপনি এসএমএস করতে চাইলে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলুন এ আর স্পেস নেম লোকেশন অ্যান্ড দেন কথাবার্তা সেন্ড করতে হবে তার সিগনেচার নাম্বার উইচ ইস 2323 অনেকেই এসএমএস করছেন তাদের মন্তব্য জানাচ্ছেন স্বামী মিরপুর থেকে তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঘটনা অন্য একটা জায়গা থেকে নিয়ে অফকোর্স এই কাজগুলো যারা করছেন তারা একেবারে ঠিক করছেন সাব্বির রহমান সাবি রাজপুরি থেকে আপনাদের বাড়ির পাশের ঘটনা এমনটা বলছেন রেহানা কুমিল্লা থেকে বলছেন যে কুমিল্লার দেবীচার হতে যে ঘটনাটা পাঠালাম সেটা প্লিজ পড়ে শোনাবেন রেহান তিনি আমাদেরকে এমনটা বলেছেন অ্যান্ড হোপফুলি আমরা চেষ্টা করবো ঘটনাটা খুঁজে বের করবো চেষ্টা করবো জিসান সামির জিঞ্জিরা থেকে আমাদেরকে এসএমএস করছেন ভৌতিক শুনতে ভালো লাগে কে এম মনিরুল ইসলামও আমাদেরকে এসএমএস করেছেন এবং এসএমএস মাধ্যমের বাইরে ফেসবুক মাধ্যমে কিন্তু অনেকগুলো বন্ধু রয়েছেন যারা তাদের মন্তব্য আমাদেরকে জানাচ্ছেন অ্যান্ড এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন রফিম তিনি আমাদেরকে টেক্সট করেছেন রায়হান রয়েছেন আমাদের সাথে তিনি তার মন্তব্য করেছেন অর্ণব শিপন গাজীপুর থেকে শুনছেন আসাম লাগছে এমনটাই তিনি যাচ্ছেন অহনা রয় বলছেন যে রাত দুটো পর্যন্ত বেস্ট এফ এম স্টেশন 90.8 সেলিম সরকার নারায়ণগঞ্জ থেকে শুনছেন ভয় লাগছে না ভয় পেতে চাচ্ছেন ওয়েল ভয় যাদের লাগছে না তারা একটু ওয়েট করবেন বিকজ উই গট সাম মোর স্টোরিজ যে স্টোরিগুলো আপনার আই থিঙ্ক একটু হলেও ভালো লাগবে যেটা আপনাকে কোন একটা জায়গায় নিয়ে যাবে জঙ্গল নামক একটি মুভির কথা বলছিলাম যে মুভিটি একটি দারুণ হরর মুভি যারা দেখতে পছন্দ করেন এক্সাইটিং মুভি দেখতে যারা পছন্দ করেন তাদের জন্য আই থিঙ্ক এই মুভিটা খুব বেশি রকমের ভালো হবে আগেও এই মুভির কথা বলেছিলাম অ্যান্ড যারা খুব বেশি ভয়ঙ্কর মুভি দেখতে চান ভয় পেতে চান তাদের জন্য হচ্ছে একটি মুভি যে এই মুভিটাকে বলে হ্যাপি ডেথ ডে আরেকটিবার বলছি হ্যাপি ডেথ ডে আই থিঙ্ক হরর মুভির মধ্যে ইজ ওয়ান অফ দ্য বেস্ট মুভি হ্যাপি ডেথ ডে যারা দেখতে পছন্দ করেন তারা এই মুভিটি দেখতে পারেন অলরাইট এই মুহূর্তে এসএমএস মাধ্যমে অনেকগুলো বন্ধু কিন্তু আমাদের সাথে রয়েছেন আর তাদের প্রত্যেকের ঘটনা রয়েছে এমনটা জানাচ্ছেন ঘটনা থাকলে সেই ঘটনা লিখে পাঠাতে হবে এসএমএস মাধ্যমে না সেই ঘটনা অফকোর্স আপনাকে লিখে পাঠাতে হবে ইনবক্সে মাধ্যমে ইনবক্সে যদি ঘটনা লিখে পাঠাতে চান তাহলে সেই ঘটনাটা সবার আগে আপনাকে লিখে ফেলতে হবে অ্যান্ড দেন পাঠিয়ে দিতে হবে আমাদের ফেসবুকের ফ্যান পেজে যার অ্যাড্রেসটি হচ্ছে ভৌতিক facebook.com/bhautik90.8 এবং শুধুমাত্র ভৌতিক লিখে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল যে পেজটি রয়েছে সেই পেজে তারপর সেখানটায় ঘটনা লিখে হোপফুলি পাঠাবেন সো নেক্সট স্টোরিতে চলে যাচ্ছি অ্যান্ড ফিরছি একটু পর আপনার এসএমএস এবং মন্তব্য নিয়ে
ভৌতিক 90.8
আসসালামু আলাইকুম ভাইয়া আমি জহিরুল ইসলাম বলছি আজ আমি আপনাকে যে ঘটনাটা বলবো সেটা আমার এক হসপিটালের লোকের সাথে ঘটে যাওয়া ঘটনা তার মতো করে বলছি আমি যথারীতি ঢাকা এসে একটা ম্যাচে উঠি একটা ফ্ল্যাটে চারটা রুম এক রুমে আটজন করে থাকে আমি যথারীতি ওই ম্যাচটিকে গিয়ে উঠি এবং দেখলাম বাকি তিনটি রুমের ভেতর লোক রয়েছে এবং আমি সেখানে ছিলাম সেখানে মাত্র নতুন তিনজনকে রাখা হয়েছে এবং আমি অর্থাৎ চারজন মানুষ কম থাকায় আমি ওখানেই থেকে যাই প্রথম পাঁচ দিন খুব ভালোই কেটেছিল কিন্তু ছয় দিনে রাতে ঘটে ছোটখাটো ঘটনা একটা জিনিস এক জায়গায় রাখলে সেখানে পাওয়া যেত না খুব চেঁচামেচি হতো এভাবেই কাটে আমরা পনেরো দিন একজন রাত তিনটের সময় বাথরুমে যায় পরদিন সকালে তাকে বাথরুমে অচেতন অবস্থায় পাওয়া যায় মাথায় পানি দিলে তার জ্ঞান ফিরে চারদিন পর এসে চলে যায় আমরা রইলাম তিনজন কোনো কারণবশত আমাদের মাঝে এক সপ্তাহ পরে আরেকজন চলে যায় থাকলাম দুইজন তিনটি ছিল রবিবার আমি অফিসের কাজ সেরে এসে ডুঙ্গির ঠুকে দেখলাম ভাত দিয়ে গেছে। আমি ভাতকে ঘুমিয়ে পড়লাম এবং আমার রুমমেটের জন্য অপেক্ষা করতে লাগলাম। আর খবর নাই তো আমি ফোন দিলাম তাকে আজ রাতে আসবে কিনা। আমাকে খেয়ে দিয়ে ঘুমোতে বলেছিল। ঘুমানোর পরে রাত আনুমানিক 3টার দিকে আবার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আমি দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম মাথার উপরে সিলিং ফ্যানটা আছে, ওখানে গলায় দড়ি দিয়ে কোনো একটি ছেলের ঝুলন্ত অবস্থায় আছে। অদ্ভুত বিষয় হচ্ছে তার মাথা ছিল না, শুধু গলা কেটে ফোটায় ফোটায় রক্ত পড়ছে। আর আমার বিছানায় তা দেখে আমি তখন অচেতন হয়ে পড়েছিলাম। বুঝতেই পারিনি সকালবেলা আমাকে দরজা ভেঙে অচেতন অবস্থায় ফ্লোরে পাওয়া যায়। পরে আমি ম্যাচের দারোয়ানকে বলি, সে আমাকে যেটা বলে তার ভাষাটা ছিল অনেকটা এরকম, মামা আপনি যেখানে থাকেন ওখানে এক মাস আগে একটা ছেলে ফ্যানের সাথে দড়ি দিয়ে মারা যায় এবং তার হাতে একটা ছুরি ছিল, সেই ছুরি থেকে নিজের গলায় নিজেই কেটে ফেলেছিল। তখন থেকে ওই ফ্ল্যাটে যে থাকে সে ঠিক মতো থাকতে পারে না। তারপরে আমি ওই রুমটা ছেড়ে দেই। এই ছিল আমার ঘটনা। রেহান কুমিল্লা থেকে আমাদেরকে টেক্সট করেছেন ফরহান আহমেদ, মূলত তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফরহান আমাদের সাথে থাকবার জন্য। নুসাদ্দিক হোসেন সৈকত সিলেট থেকে আমাদেরকে বলছেন, সাকিব আল হাসান শুনছি উইথ সিলেট থেকে বলছে, আমি আর সাকিব আল হাসান শুনছি উইথ শিশির আপু। ওয়েল মোস্ট ওয়েলকাম টু প্রত্যেক নাইনটি পয়েন্ট চুড়ায় ঢাকা লালবাগ থেকে, ভয় লাগছে এমনটা আপনি জানিয়েছেন। এসএমএস করেছেন আমাদেরকে রাতুল কোরআন থেকে, তিনি আমাদেরকে মন্তব্য জানিয়েছেন। স্বামী মিরপুর থেকে তিনি আমাদেরকে বলছেন যে অন্য স্টোরি সাথে মিলে যাচ্ছে ঘটনাটা, অ্যান্ড উই আর ভেরি সরি ফর দ্যাট, যদি এরকম কোনো কিছু হয়ে থাকে। ঠিক এই মুহূর্তে বেশ কিছু মুভি রিভিউ দিতে ইচ্ছে করছে, বাট চক নামক একটি মুভি রয়েছে, যে মুভিটির আরেকটিবার নাম বলছি আমি, যে মুভিটাকে সাধারণত যারা ভয় পেতে চান কোনো কিছু না দেখি তাদের জন্য আই থিঙ্ক এই মুভিটি একটু ভালো একটা মুভি হতে পারে। আর আরেকটিবার বলছি যে এ ধরনের মুভি যারা দেখতে পছন্দ করেন, হরর মুভি যারা দেখতে পছন্দ করেন, তাদের জন্য আরো বেশ কিছু মুভি রিভিউ আমার কাছে রয়েছে। সো কাল্ট অফ চকি নামক একটি মুভি রয়েছে, কাল্ট অফ চকি, CULT স্পেস অফ CHUCKY নামক একটি মুভি রয়েছে, যে মুভিটা কেউ কেউ পছন্দ করেছেন আর কেউ কেউ অপছন্দ করেছেন, বাট ওভারঅল সাউন্ড সিস্টেম এবং বিভিন্ন গেম খেলার জন্য আই থিঙ্ক এই মুভিটা গ্রহণযোগ্য একটি মুভি। সো যারা এরকম মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য এই মুভিটা ভালো একটি মুভি হতে পারে। ফেসবুক মাধ্যমে অনেকে ঘটনা লিখে পাঠাচ্ছেন, আপনি যদি তাদের মতো করে ঘটনা লিখে পাঠাতে চান তাহলে ঘটনা লিখে ফেলুন আর সেটি পাঠিয়ে দিন আমাদের ভৌতিকের ফ্যান পেজে। ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে ভৌতিক BHOUTIK, আলটিবার বলছি BHOUTIK, শুধুমাত্র এটি লিখে সার্চ দিলে ফেসবুকে আমাদের ফ্যান পেজটি পেয়ে যাবেন। পুরো অ্যাড্রেস হচ্ছে facebook.com/ভৌতিক90.8। হাসাইনুর রহমান, বাট লিঙ্ক প্রত্যেক খুব ভয় লাগছে কারণ আমি একা শুনছি এমনটা আপনি জানিয়েছেন। সো নাও আমরা চলে যাচ্ছি নেক্সট স্টোরিতে, স্টোরিটা শুনে আপনার কথাবার্তাগুলো নিয়ে ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ইমন। রাজবালি জেলার বেনিনগর গ্রাম থেকে লিখছি। ঘটনাটি আমার এক বড় ভাইয়ের মুখ থেকে শোনা, আমি তার ভাষায় বলছি। ১৯৯০ সাল আমাদের গ্রাম থেকে একটা ছেলে রাজবাড়ি সরকারি কলেজে ইংলিশ অনার্স করত। ছেলেটি ছিল হিন্দু ধর্মের, তার পড়ালেখা ছিল অনেক ভালো, তার মেধা এত ভালো ছিল যে গ্রামের সকল মানুষ আর কলেজের শিক্ষকরা তার প্রশংসা করত। ছেলেটা শুধু তার বন্ধু ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলতে না। কলেজের একটা মেয়ে ছেলেটাকে খুব পছন্দ করত এবং ছেলেটার সাথে কথা বলার জন্য তার কাছে যেত, কিন্তু ছেলেটা মেয়েটাকে পছন্দ করত না। একদিন কোনো এক কারণে মেয়েটা ছেলেটাকে কিছু একটা কথা বলায় ছেলেটা রেগে গিয়ে মেয়েটাকে একটা চড় দেয়। তখন মেয়েটা বলে, আমি যদি আপনাকে না পাই তাহলে কেউ পাবে না। তারপর যে যার মতো মারি চলে যায়। এরপর প্রায় এক মাসের মতো খেতে যায়। হঠাৎ ছেলেটার শরীর আস্তে আস্তে নষ্ট হতে থাকে। এক সময় ছেলেটার শরীরটা শুকিয়ে কঙ্কালের মতো হয়ে যায় এবং তার শরীরের হাড়গুলো ছাড়া কিছুই দেখা যায় না। ছেলের অবস্থা দেখে তার বাবা মা মনে করে সে হয়তো কোনো বড় ধরনের ভাইরাস আক্রান্ত হয়েছে, তাই তাকে রাজবাড়ির সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ডাক্তাররা তার কোনো রোগী ধরতে পারে না। এরকম ভাবে ঢাকার এবং বিভিন্ন জায়গার ডাক্তার দেখানো হয়, কিন্তু কেউই ছেলেটার রোগ ধরতে পারে না। ছেলেটাকে তার বাবা মা পাবনাতে এক কবিরাজের বাড়িতে নিয়ে যায়। তারপর কবিরাজ ছেলেটাকে দেখে বলে, আপনার ছেলের অনেক বড় ধরনের সমস্যা হয়েছে, কিন্তু আজ আমি বলতে পারবো না। তারপর কবিরাজ তাদের বলে, আপনারা আগামী শনিবারে সন্ধ্যার পর আসবেন। কবিরাজের কথা মতো তার বাবা মা ছেলেটাকে নিয়ে শনিবার সন্ধ্যার পর তার কাছে যায়। তারপর সেখানে যাওয়ার পর ছেলেটার বাবা কবিরাজকে জিজ্ঞেস করে, কি হয়েছে আমার ছেলের? কবিরাজ উত্তরে বলে, আপনার ছেলেকে কালো জাদু করা হয়েছে। তারপর ছেলেটা বলল, কি করেছে? তখন কবিরাজ বলে, তোমার খুব পরিচিত একজন মানুষ এটা করেছে। ছেলেটা আবার বলল, কে করেছে, তার নাম বলেন। কবিরাজ বলল, তুমি কি কোনো মেয়েকে কলেজের সবার সামনে চড় দিয়েছিলে? তখন ছেলেটা মনে করল এবং বলল, জি, আমি দেড় মাস আগে একটা মেয়েকে কলেজে সবার সামনে চড় দিয়েছিলাম। কবিরাজ বলল, ওই মেয়েটা তোমার খুবই কাছের একজন বন্ধুকে দিয়ে তোমার মাথার কিছু চুল, তোমার একটা শার্ট সংগ্রহ করেছে। তুমি যেই শার্টটা বেশি বেশি পরতা সেটাকে এখন ঘরে পাও। তখন ছেলেটা বলল, আমি শার্টটা ঘরে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। কবিরাজ বলল, ওগুলো দিয়ে একটা কাক ধরে বিভিন্ন মন্ত্র পড়ে কাকের মুখ সেলাই করে এই শার্টের টুকরো আর তোমার মাথার কিছু চুল কাকের সাথে বেঁধে ছেড়ে দেওয়া হয়েছে। কবিরাজ বলল, আমরা কাকটা ধরার অনেক চেষ্টা করছি কিন্তু ধরতে পারি না। সে বলল, ছেলেটা মিনিমাম 15 দিন বাঁচবে। এটা শুনে ছেলের বাবা মা অনেক ভেঙে পড়ে। তারপর কবিরাজ বলে, এই কয়েকদিন ছেলে যা কিছু খেতে চায় খাওয়াবেন। তারা ছেলেকে বাড়িতে নিয়ে চলে আসে। এরপর 10 দিন কেটে যাওয়ার সেই মেয়েটা ছেলেটার কাছে এসে বলে, আমি বলেছিলাম আমি যদি আপনাকে না পাই তাহলে কাউকে পেতে দিব না, এই কাজটা আমি করেছি। মেয়েটা তখন এটা স্বীকার করে। তারপর ছেলেটা মেয়েকে বলল, তুমি এই কাজটা কেন করলা? মেয়েটা বলল, আপনি কলেজের সবার সামনে আমাকে চড় দিয়েছিলেন, এ কারণে প্রতিহিংসা থেকে করেছি। তখন ছেলেটা উত্তরে বলে, আমি যেভাবে মরছি তুই তো ঠিক সেভাবে মারা যাবা। তারপর মেয়েটা তার বাড়িতে চলে যায়। সর্বশেষ ছেলেটা যেদিন মারা যাবে সেদিন কাকটা ছেলেটার দুয়ারের সামনে এসে মারা যায়। তার এক ঘন্টা পর ছেলেটাও মারা যায়। তার কিছুদিন পর সেই মেয়েটাও রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ভাইয়া, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। অনেকগুলো বন্ধু সুজন খান যথার্থী আমাদের সাথে রয়েছেন, এমনি করে আমাদের সাথে রয়েছেন আর অনেকগুলো বন্ধু এস এম এস মাধ্যমেও রয়েছেন। কেউ কেউ যারা লিখছেন তাদের মতো করে আপনিও লিখতে পারেন। এবং এই মুহূর্তে যে ঘটনাটা শুনলাম, এরকম কোন ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে সেগুলো লিখে ফেলুন, তারপর পাঠিয়ে দিন আমাদের ফেসবুকের ফ্যান পেজে, ভৌতিকের ফ্যান পেজে। মূলত যার অ্যাড্রেস হচ্ছে BHOUTIK, আরেকবার বলছি BHOUTIK, এটিতে পাঠিয়ে দিবেন। সো এই মুহূর্তে যারা শুনছেন এবং ভাবছেন লিখবেন না, রেকর্ড করে পাঠাবেন, তাদের জন্য রয়েছে দারুণ একটি সুযোগ। রেকর্ড করে ফেলুন এবং সেটি পাঠিয়ে দিন bhautik90.8@gmail.com। ওভি ঢাকা থেকে গল্পটা ভালো লেগেছে আমার, মন্তব্য করেছেন সীমান্ত রায়নগঞ্জ থেকে ফার্স্ট টাইম শুনছি ভৌতিক, সাইফুল চান্দিনা থেকে পুরো লেখাটা পড়বে। জিন্দের সাথে ঘটা অনেক ঘটনা বলতে চাই আপনি প্লিজ, ঘটনা যে রয়েছে সে ঘটনাগুলো আমাদের ফেসবুকের ফ্যান পেজে ইনবক্স করে দেবেন। ভৌতিকের পেজে শুধুমাত্র এসেন রেডিওর ফ্যান পেজে না, ভৌতিকের অ্যাড্রেস হচ্ছে BHOUTIK, এটি লিখে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন, সেখানে লিখে পাঠিয়ে দিন। সো হোপফুলি আপনি সেটাই করছেন এবং আমরা চেষ্টা করবো সেটি ঘটনাগুলো অন এয়ার করবার জন্য, বিকজ চিনদের সাথে ঘটে যাওয়া ঘটনা ইট সাউন্ডস ইন্টারেস্টিং। সো হোপফুলি আপনি পাঠিয়ে দিচ্ছেন এন্ড রেকর্ড করে পাঠাতে চাইলে ইমেল অ্যাড্রেস রয়েছে, যে ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhautik90.8@gmail.com। এন্ড দ্য লাস্ট স্টোরি আমরা এই মুহূর্তে শুনব, শুনে ফেছি একটু পর। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব একটি শোনা ঘটনা। ঘটনাটি একটি হসপিটালের ঘটনা, 2010 সাল। এই ঘটনায় একটি ইনকিউবেটরের সাথে জড়িত বিষয় রয়েছে। ইনকিউবেটর হচ্ছে ছোট বাচ্চাদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়, যে বাচ্চা মায়ের গর্ভবতী পরিণত হয়নি তাকে ইনকিউবেটরে রাখা হয়। কোন একটা জায়গা হতে একটা ইনকিউবেটর আনা হয়েছিল। সেদিন একটা বাচ্চাকে ইনকিউবেটরে রাখা হয়, চিকিৎসকের গাফলতির কারণে বাচ্চাটি মারা যায়। আর ঠিক তখন থেকেই ওই ইনকিউবেটরে কোনো বাচ্চা রাখলে সে মারা যায়। মাঝে মাঝে দেখা যায় যে ইনকিউবেটরে বাচ্চাদের কান্নার আওয়াজ। সবচেয়ে অবাক করা জিনিসটা হচ্ছে ওই ইনকিউবেটরে যে বাচ্চা রাখা হয় তারা সবাই শ্বাস বন্ধ হয়ে মারা যায়। যেমন ধরুন কাউকে শ্বাসরোধ করে মারা, কিন্তু আপনি ধরুন ওখানে অক্সিজেন পরিপূর্ণ থাকে তাই শ্বাসকষ্ট হলে সমস্যা হয় না, তাই শ্বাসরোধ হওয়ার কোনো মানে হয় না। মাঝে মাঝে রাতের বেলায় ইনকিউবেটর খালি থাকলে তার দরজাটা খুলে যায় এমনিতেই। আমিও আপনারা সবাই জানি চিকিৎসা বিজ্ঞান এগুলো বিশ্বাস করে না। অতঃপর ব্রাদার্স নার্স এর মধ্যে ব্যাপক আলোচনা হয়। পরে ওই ইনকিউবেটরটা বাতিল ঘোষণা করা হয়। আর একটা মজার বিষয় হচ্ছে ওই ইনকিউবেটর যেখানে পরিত্যক্ত অবস্থায় আছে সেখানে রাতের বেলায় শিশুদের কান্নার আওয়াজ পাওয়া যায়। সাধারণ জনগণ এটা জানেন না, কারণ ওখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। এবং এর সাথে সাথে শেষ হয়ে গেল আজকের ভৌতিক 90.8। নেক্সট উইকে বেশ কিছু ঘটনা থাকবেন, পাক্কা 2 ঘন্টা আমরা শো করবো হোপফুলি। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বোপরি সাবধানে থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়।
Exclusively on FusionBD.com.